exclusively on FusionBD.com.
কেউ হয়তো বলবে লোভে পাপ, পাপে মৃত্যু। আবার অন্যজন ভাববে লোভ সংবরণ করেও মৃত্যুকে ঠেকানো সম্ভব। একজনের চিন্তাধারা বা অন্যজনের যুক্তিতর্ক কোনটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এটা জানি, জন্ম, মৃত্যু, শরীর, আত্মা, প্রেতাত্মা, অশরীরী, এই সব নিয়ে মানুষের আজন্ম তর্কযুদ্ধ চলছে এবং চলবেও। গ্রাম বলতে যা বোঝাতো একসময়, সে সময় এখন আর নেই। কুপিবাতির বদলে ইলেকট্রিসিটির দাপট গ্রামগুলোকে সেই কবে টিমটিমে আলোর অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আর ইদানিংকার ডিজিটাল অনুষঙ্গ তার প্রভাব তো আরো দাপটে। মোড়ে মোড়ে রকেট, বিকাশ, ইউ ক্যাশ, হাতে হাতে গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, আরো কত কি। এখন গ্রামগুলো গ্রামের শ্রী হারিয়ে শহরে কায়দা চলতে শিখে গেছে। তারপরও গ্রামের মানুষ অদ্ভুতভাবে কিছু বিষয় এখনো লালন করে। এই যেমন, কাউকে হয়তো ঠিকানা দিয়ে বোঝাতে গিয়ে বলল, ওই দিক দিয়ে নাক বরাবর হাঁটতে থাকেন, সামনে যে জোড়া তাল গাছওয়ালা বাড়িটা, ওইটাই। হ্যাঁ, আজ আমাদের গল্পের মোড় ওইখান থেকেই শুরু। জোড়া তাল গাছওয়ালা বাড়ির বর্তমান মালিক মোহাম্মদ রমিজউদ্দিন সরকার। আজও লোকে ওই বাড়িকে জোড়া তাল গাছ বাড়িই বলে। এ বাড়ির একমাত্র বংশধর রইসউদ্দিন সরকার। রইসের মাথায় দোষ আছে এটা সবাই বলতো। অবশ্য তার কারণ হিসেবে সমস্ত অভিযোগ গিয়ে পড়ত ওদের বাড়ির জোড়াতাল গাছের উপরই। ছোটবেলা থেকে রয়েস খুব ধ্যাতা, সব কথাতে সে ফস করে ফোনা তুলে। বড় হবার সঙ্গে সঙ্গে বিষ দাঁতে যেন বিষ বাড়তেই লাগল। একবার বাবার হাতে ভীষণ মার খেয়ে এক কাপড়ে বাড়ি ছাড়া হলো সে। প্রায় 7 মাস রয়েস নিখোঁজ ছিল। ওই 7 মাসের মধ্যে রয়েসের মা মারা যায়। তখন বর্ষাকাল হলেও আবহাওয়া ভালোই ছিল। চারদিকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাক্কা একদিন এক রাত রইসের মায়ের লাশ রেখে দেয়া হলো ছেলের জন্য। যেদিন লাশ দাফন করা হবে সেদিন থেকে শুরু হলো অপ্রত্যাশিত বন্যা। যেন ধুম করে একদিনে বর্ষা শুরু হয়ে গেল। অবস্থা এমন বেগতিক যে বর্ষার তোড়জোড়ে নদীর পানি মিলেমিশে সারা গ্রাম ভাসিয়ে নেবার জোগাড়। কারো কিছু করার উপায় নেই। সাধারণত নেত্রকোনার ভাটি অঞ্চলে বন্যার পানি বেশ কদিন জমে থাকে। সেবার গ্রামে এত পানি হলো যে মানুষের ভোগান্তির শেষ নেই। আর রমিজউদ্দিনের ভোগান্তিটা হলো অবর্ণনীয়। একে তো ছেলের জন্য একদিন এক রাত রাখা হলো লাশ, তারপর 5-6 দিন ধরে জমে থাকা পানি, লাশ এবার পচতে শুরু করেছে। বড় কোনো হাসপাতালে ঠান্ডা ঘরে লাশ নিয়ে যাওয়ার অবস্থাও তখন নেই। অনেকে গ্রাম থেকে চলেও যাচ্ছিল ভোগান্তি এড়াতে। বলতে গেলে অত নিয়ম মাফিক কোনো জানাজা না পড়িয়েই রয়েসের মায়ের পচা লাশ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া হলো। কেননা কবর খোড়ার মতো মাটি ছিল না। বন্যার পর রইস ফিরে এলো এবং নিজের বাড়ির জোড়া তাল গাছের সঙ্গে লাগোয়া প্রায় 22 কাঠা জমি জুড়ে গোরুস্থান তৈরি করল। রইস নিজের হাতে সমস্ত কবর খোড়ে, কবর পরিষ্কার করে, নতুন কবর যাতে শিয়াল কুকুর নষ্ট না করে সেজন্য রাতে কয়েকবার করে গোরুস্থানে যায়। গ্রামে সবাই বলে গোরুস্থানে কাজ করে রইসের অনেক পরিবর্তন এসেছে। মায়ের মরা মুখটা যে ছেলে দেখতে পারল না তার জন্য গ্রামের মানুষের খুব আফসোস হয়, আর রইসের আফসোস জোড়াতাল গাছটা নিয়ে। জোড়াতাল গাছ আর গাছের বর্জিন নিয়ে গ্রামে বেশ ভালোভাবে এটা ছড়িয়েছে যে এই বাড়ির বউদের জানাজা বা কবর কোনটাই নাকি হয় না। যদিও রইস বিশ্বাস করেন এই কথা, জন্ম থেকে গ্রামে বাস করলেও আজকালকার আধুনিক মোবাইল তাকে ভেতরে ভেতরে অনেকখানি শিক্ষিত করে তুলেছে। সে যাক, বাড়ি ভর্তি লোকজন, মাইকে মমতাজের কড়া কণ্ঠের গান বাজছে। আজ রইসের বিয়ে।
হাই 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 বড়মা, রইসের বউ তো ঘরে নাই, কি কস তুই? আমার মনটাই কইসলাম আগেই টান দিছিল, এই বাড়িতে নতুন বউ তুললি তোরা। রইস তো কারো কথা শুনো নে সেরা না, এইসব ময় মুরব্বির কথা, বিশ্বাস, চোখে দেখা ঘটনা কোনো দাম নাই মনে করছিস এদিন?
আব্বার কানে গেল তো দুনিয়া আওলায় লইব।
রইস কই, আজ তো কারো কব্বর খুঁড়তে গেছে কানি?
আরে না, আমায় কি যে কন, নতুন বউ বাড়ি চাইছে না,
রইস গেছে মাইক ম্যান করে টাকা পয়সা দিতে।
আচ্ছা বড় মা, রইসের বউয়ের কারো লগে প্রেম ভালোবাসা নাই তো? খালি ঘর পাইয়া হয়তো নাগরের হাত ধরে পলাইছে। যে সুন্দর চেহারা, ছবি, এই মাইয়া প্রেম করা সারা ম্যাট্রিক পাস দিছে ওইলা আমাকে তো বিশ্বাস হয় না।
তগো ভাই বোন দুইটার মাথা দুষ আছে, শিগগির যা রইসের মোবাইল কর, অক্ষণ বাইতে আসতে ক, আর দুলাল দুলাল রে কবর দে, কাছে বিত্তে সুপ্পে দেখতে ক, আগে ডুল বাজাইস না, নতুন বউ বাসরাইতে পালাইছে এই খবর কইলাম বাতাসের আগে ছড়াইতে।
রইসের তো মানে তো তার কিছু থাকবো না, এবার কি করব, সুন্দর বউ লইয়া ধুইয়া পানি খাইব, ধলা চামড়ায় মজ্জা গেল, এইবার বুঝব।
রইসের বউ পালাই নাই দেখিস তোরা, অরে ওইখানে নিয়ে গেছে, রইস বিরাট ভুল করলো এই বাড়িতে নতুন বউ তুললা, কি যে আছে সারাদার কপালে, হন কথা মানে না, বার্তা মানে না, মুরব্বীগণের অভিজ্ঞতার দাম দেয় না, বান্দর সেনা, পারে খালি কোদাল চালাইতে আর গত্ত করতে।
রমিজউদ্দিনের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এ বাড়িতে সন্ধ্যা পর্যন্ত মাইকে গান বেজেছিল, কারণ অনেক অনেক দিন পর এই বাড়িতে নতুন বউ এলো। রইসের বাবার চার চারটা ছেলে সন্তান জন্মেই মারা গেছে। বড় মেয়ে সুফিয়ার সঙ্গে রইসের বয়সের ব্যবধান প্রায় 15 বছর। সবাই ধরেই নিয়েছিল এ বাড়িতে রইসের মায়ের পর আর কোনো বউ হয়তো আসবে না। এত বছর পর এলো ঠিকই, তবে যে ঘটনা শুনছি এতক্ষণে আর খবরটা বড় আম্মা আর সুফিয়া পর্যন্ত নেই, বরং গ্রামের বিয়ে বাড়িতে যা হয় তাই হল। বাড়ি ভর্তি গম গম করা লোকজন সবার মুখে মুখে এক কথা, রইসের নতুন বউ পালিয়েছে। কি কেলেঙ্কারি, যদি পালাবি তবে বিয়ের আগে পালিয়ে যেতি, বিয়ে হয়ে কবুল পর্যন্ত বলা হয়ে গেছে আর শ্বশুরবাড়ি থেকে পালালো, কিভাবে সম্ভব? এত লোকজনের মধ্যে কোন দিক দিয়ে নতুন বউ বের হল, কেউ একবার দেখল না পর্যন্ত, হাওয়ায় মিলিয়ে গেল নাকি? এই হল আধুনিক যুগ, সবার কাছেই আছে এক মোবাইল, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে যোগাযোগ করা সম্ভব। রইসউদ্দিনের বাবা নতুন বউকে দোষ না দিয়ে সামনে মোবাইল কোম্পানিগুলোকে বকাবকি করে যাচ্ছে। এই পর্যন্ত গোরস্থানের পাশে জোড়াতাল গাছতলায় উনি 11 বার গেছেন। তার কারণ অনেকেরই ধারণা, নতুন বউ পালিয়ে যাওয়ার সঙ্গে জোড়াতাল গাছটার হয়তো কোনো সম্পর্ক আছে। অথচ রইস এসব শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, আর সুফিয়ার কথাবার্তা সে তো জ্বলে ওঠে তেল বেগুনে আরো একটু ঘি ঢালা।
বড়বু তোর কথায় লাগাম দে কইলাম, যা মুখে আইতাছে তাই কইতাস, এমনিতেই মাথা মস্ত গরম হইয়া আছে, কতবার কমু, বিয়ার আগে পারভিনের কোন প্রেম ভালোবাসা আসিল না।
হ্যাঁ আসিল না দেখাই তো বাসর ঘর থেকে পড়াইছে, এমনি এমনি সাহস পাইছে তোর রূপসী বউ, অহন গে 100 বার কইছিলাম আমার ফুফাতো ননদরে বিয়া কর, করলি না, থমুক দেখাইলি, ব্যবসার লাইগা নগদ টাকাও তো হাতছিল।
আমি কি তোর জামাইয়ের মতো যৌতুক নিয়ে বিয়া করুম? আমার বাপ কি ফকির যে মাইনসের বাপের টাকার আশা কইরা আমার বিয়া করাইতে যাইব?
কি কইলি তুই, তোর দুলা ভাই রে কি ফকির রে, বেদব সারা দেখাই তোস না, বিয়ার সময় আব্বা খুশি হইয়া তিনারে ক্যাশ টাকা দিছে, হ্যাঁ কি চাইছিল?
হই তো, আজকাল যৌতুক রে খুশি হইয়া উপহারই ভাবে জামাইয়ের বাড়ির মানুষ, নতুন কায়দা আর কি।
হই কি শুরু করলি তোরা, কথা হইতেছে নতুন বৌনিয়া যৌতুকের কায়দা ঝগড়া, তু অহন কি করণ যায় তাই ঠান্ডা মাথায় ভাব। ও রইসের বাপ যাও তো জোড়া তাল গাছ তোলায় আরেকবার।
কি লাগাইছো ফুবু, আব্বারে কতবার পাঠাইলা কি লাভ হইল? তোমার কি ধারণা ওই জোড়া তাল গাছের কোন জন্মা পুরান গপ্প অহন চলবো এই বাড়িতে?
ওইটা হলো তো বালাই হইতো, গ্যারামে মুখ দেখাইতে পারতাম, তোর বউ যা করলো আর যা দেখাইলো এই গ্যারামে আমার ঘর মাথা উঁচা করে হাঁটন লাগবো না।
এই বড় বউ তুই যা যা তো, তুই তোর জামাইয়ের বাড়ি যা, তোর সমস্যা কি, তুই তো আর এই গ্যারামে থাকবি না।
না থাকলাম তোরা তো থাকবি, আর আমার জামার বাড়ির মাংস তো সিসি করবো, তাকে কি কমু,
তাকে কইবি আমি তোর ননদ রে বিয়া করুম আবার, যা।
সুফিয়া তুই আসলে বড় বেজ্জেটা মানুষ, দেখছস না সারাটা পেরেশানিতে আছে, হের মধ্যে খুসাইতাছস, তোর বয়স কত রইসের বয়স কত, ভাই বোনের সম্পর্ক তাকে মিলমিশের, আর তোরা একজন দাও একজন কুমড়া, চুপ থাক একদম চুপ।
আমার কথা তুই চিন্তা করলা, যা কই তাতে তোমাকে মুখ বেটকাইয়া যায়, যত মতই রইসের কথায় আমি কাটাই গিয়া দিয়ে দিস ছোট কালে, অহন তো মেয়ে বাড়ির কেউ না। আব্বা
আমি তো হিসাব মিলাইতে পারতাছি না,
আমার মন কইতাছে বাবা, তোরা যত কথাই কথার বুঝোস না কেন, এই ঘটনার পিছনে কলকাঠি নাড়াইতেছে জুরা তাল গাছের উনি। আমার কথা তোরা মিলাইয়া লইস?
যদি তাই হইব তাইলে কই, তোমার জুরা তাল গাছ তো সামনেই খাড়াইয়া রয়েছে। কতবার নাববারে পাঠাইলা, আমি গেলাম, দুলালরাও গেল, কি পাইল? খালি বেশি কথা আর বেশি বুঝা।
উনি খুব রাগি আর দুষ্ট দিন কইলাম, মাইন ছেড়ে শূন্যে বাসাইতে পারে।
হ কইছে তোমারে, জুরাতাল গাছের উনি বিমান জিন তো।
পারভিনের বাবার বাড়ি, বান্ধবীদের বাড়ি, আশেপাশে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হলো, অথচ কোথাও ওকে পাওয়া গেল না। জলজ্যান্ত একটা মানুষ হাওয়ায় উবে গেল নাকি, আশ্চর্য। নতুন বউয়ের মোবাইলে বারবার রিং দেয়া হচ্ছে এবং বেজেই যাচ্ছে, অথচ একবার রিসিভ পর্যন্ত করছে না। অবশ্য কেউ যদি ইচ্ছে করে হারাতে চায় তাকে খুঁজে পাওয়া কঠিন। সন্ধ্যার পর থেকে বিয়ে বাড়ির সবাই দৌড়ঝাঁপের মধ্যে আছে। নতুন বউয়ের ঘরে কেউ তেমন যায়নি। ক্লান্ত রয়েছে তাই ঘরে এসে বসল। হাজারটা ভাবনার সঙ্গে সঙ্গে রাতও বাড়তে শুরু করেছে। রয়েস এবার ভেতরে ভেতরে অপমানিত বোধ করছে, যতই সে গলাবাজি করুক না কেন, আসলে তো তার বউ বাসঘর থেকে পালিয়েছে। যেভাবেই সে ঘটনার ব্যাখ্যা করুক না কেন, বউকে তো পাওয়া যায়নি। দুর্বল মনে দুশ্চিন্তা দ্রুত জায়গা করে নেয়, রয়েসেরও তাই হচ্ছে। তবে কি বড় বউর কথাই ঠিক, পারভিনের কারোর সঙ্গে গোপন গভীর সম্পর্ক ছিল যা রয়েসের কাছে সে আড়াল করেছে? তা না হলে কিভাবে এই মেয়ে এত সাহস পেল? না, এসব ভাবা ঠিক হচ্ছে না, কারণ কেউ না জানো, রয়েস তো জানে, পাক্কা দেড় বছরের ভালোবাসার সম্পর্ক তাদের, এ সম্পর্কে কোনো খাদ নেই। কিন্তু যাবে কোথায় পারবি? এসব ভাবতে ভাবতে রয়েস একবার পারভিনের ফোনে কল দিল। আর হঠাৎ ফোনের ওপাশে গানটা আবারও বেজে উঠল।
দেখি, এতক্ষণ কেউ খেয়াল করে নাই, পারভিনের ফোন তো ঘরেই বাজতেছে। এই যে বারিশের নিচে
রসুলে, ও রসুল, এ শিগগিরাই, এ দেখা, এ কি কাণ্ড,
কি হয়েছে আব্বা? হ্যাঁ
ওই দেখ, দেখছস তোর বউ, দেখ কি কইছিল তোর বুবু, মিলল তার কথা?
এ কি পারভিন ওইখানে গেল কেমনে, এত উপরে ওরা ক্যাডাই উঠাইছে, আর কোন সময় হইল? সারা সন্ধ্যা তো আমরা সবাই তালগাছ তলায় বারবার পাক পারছি। আব্বা, ওরে নামানোর ব্যবস্থা করেন।
এই অলক্ষী কথা বলেও কইস না, তোর বউরে এই তালগাছ থেকে কখন নামান যাইব না, আর গাছ তলায়ও কাউরে যাইতে দেওয়ান যাইব না।
কি কইতাছেন আপনি, সারা রাত এমনি গাছের উপরে লটকায় থাকলে তো ভয়ে মইরা যাইব।
নতুন বউর তো কোনো দোষ নাই, দেওস না কোন টুটা সারা শব্দ নাই ওর মুহে।
হায় হায়, পারভিন বাচ্চা আছে তো আব্বা, ওরে নামাইতে হইব, এক্ষুনি নামাইতে হইব।
সকাল না হওয়া পর্যন্ত ওরে নামান যাইব না রইস, অস্থির হইস না। আর আমার কথা শুন বাপ, তোর মায়েরও আমি গায়ের জোরে বিয়ার রাইতে জোরা তালগাছ থেকে নামাইছিলাম, তাতে কি হইলো দেখছিস তো, বিনা জানাজায় তোর মার লাশ পইলা রইল, এক ফুটে মাটি পর্যন্ত পাইল না সে।
আব্বা, সারা গ্রাম ঢলের পানিতে ভাইসা গেছিল, হেল্লেগা মায়ের কবর দিতে পারেন নাই, তার লগে ওই জোড়া তাল গাছের কোন সম্পর্ক নাই। এইসব আপনাকে আজাইরা কথা, বড় পুকুর আজগুবি গপ্প।
তুই যা চক্ষে দাস নাই তা তোর জন্য বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি, আমরা গ্রামের মুরুব্বীরা দাঁড়ায় থাকতে সবটা দেখছি, তাই জানি, তাই বিশ্বাসও করি। তাল গাছে যে জিনিস আছে উনারে রাগাইলে কইলাম ভয়ঙ্কর ঘটনা ঘটবো।
যখন ঘটবো তখন দেখুন নে, তাল গাছে সারা রাইতে এমনি থাকলে পারভিন মইরা যাইব, এরপর নতুন বউ খুনের মামলা খাইবেন, আর চোদ্দ গোষ্ঠী জেলের ভাত খাইতে হইব। আপনি জানেন এখনকার দিনে নারী নির্যাতন মামলার শক্ত গীত, আপনি কি কেস খাইতে চান এই বুড়া বয়সে? আমার অত শখ নাই।
কেস কালাম থুক, ওসব মানুষের সমস্যা। তুই কি চাস তোর বউ বিনা জানা যায় বিনা মাড়িতে পয়সা মরুক?
এই কথাটা আলা ভুললা জান আব্বা, তাল গাছের যে ভূতের কথা কইতাছেন হেই আহনার নাই, পুরান কিসা আর চালায়েন না। কবে এইসব আজগুবি বিশ্বাস বন্ধ হইব আপনাকে? ভূতে কিচ্ছু করে না, যে দুনিয়ায় পাঠাইছে সেই দুনিয়া থেকে একদিন নিয়ে যাইব।
খারাপ আত্মা সব সময় ঘুরতে থাকে, ওরা এত
কত খারাপ মানুষ মরল, কবর দিলাম কই? এতদিন কবরখানে কাম করতাছি দেখলাম না তো কিছু।
তুই অহনো জোয়ান, রক্ত গরম তাই বুঝতাছোস না। গতরের জোয়ানি শাসনের লগে লগে মাইন্সের অভিজ্ঞতা বাড়ে। চোখে দেখার ভুল নাই রে বাপ, কায়দা মতো একদিন চোখে পড়লে ঠিকই বুঝবি।
কায়দা কানুন বুঝি না, ভুল আছে, ভুলগুলা খুঁজা দেখেন। আপনার কথায় আমি আমার বউরে সারা রাত গাছের আগায় ঝুল্লা থাকতে দিতে পারব না।
তুই গেলাম বেউদা তার আমি করতাছস, এটা একবারও বুঝতাছস না যে গভীর রাইতে তোর বউরে জোড়াতাল গাছের উপরে তুলল কেড়ায়? কোন মানুষের পক্ষে এটা সম্ভব?
হেইডা জানানোর জন্যই তো পারভিনরে অক্ষণ নামাইতে হইব। দুলাল, এই দুলাল্লা,
আমার কথাটা শোন, ঘোর অমঙ্গল হইব কিন্তু।
এতক্ষণ আপনার কত কথা শুনলাম, হোক আমার অমঙ্গলই হোক, একটা মানুষের জানের চাইতে অমঙ্গলটা বেশি বড় না।
ভুল করতেছস রসু, সকালে নামাইছ তোর বউরে, এখন নামাইস না। এই সুফিয়া, সুফিয়া রে, আরে ঠেকা, আরে দুলাল, ওর কথা শুনিস না তো। ও বড়বু, কই গেলেন গা আপনি? বাড়িতে আবার অমঙ্গল আনতেছে আমার ছেড়া।
কিরে আকইরা চায়ার হইলি কে? আব্বার কথা তো গিলছি, গোয়াল ঘরের বড় মৈডান, তাড়াতাড়ি কর গাছে উঠ, আমি উঠতাছি।
মামায় না করতাছে, কি করবি? আম্মা তো আমারে কিরা কাটছে, যদি তোর বউরে তালগাছ থেকে নামাই আমার মুখ দেখবো না।
খুব ভালো, ওই তুই না সায়েন্সে লেখাপড়া করছস, তুই না জোড়া তালগাছের গপ্প জীবনে বিশ্বাস করছ না, অহন ডহন করতাছিস কেরে? সর ওই থেকে সর, আমার বউরে আমি নামাইতে পারব, তোর মতো অত ভালো গাছ বাইতে পারি না কিন্তু পারু, সব শালা করে চিনা হয়েছে আমার।
দেখ রসু, একবার মাথাটা ঠান্ডা করে চিন্তা কর, সারা সন্ধ্যা ধরে খুঁজলাম আর রাইতে একটা সময় হঠাৎ করে বাবি কেমনে জোড়া তাল গাছে উঠল, তোর কাছে বিষয়টা খটকা লাগতেছে না একটু?
খটকা লাগলে ওরা তো নামাইতে হইব, এত উঁচা গাছ টিক্কা যদি পড়া যায় তাহলে তো সব শেষ, কতবার ডাকলাম আওয়াজ নাই।
নতুন বাবির হুশ জ্ঞান নাই, সকাল না হইলে আম্মা কইছে হুশ আসবো না। তুই আর আমি বরং গাছতলাতে একটা থাকি, সকাল হইতে দেরি নাই বেশি।
তোর বউ হইলে এই কথা তুই কইতে পারতি? তোর কথাই মনে হইতাছে তুই শত্রুতা কইরা পারভিনরে ওইখানে তুলছস যাতে আমি নামাইতে না পারি। আমার এত সুন্দর নায়িকার মতো বউ তুই সহ্য করতে পারতাছস না।
সুফিয়া বউ ঠিকই কইছে, পারভিনের রূপ তোরে বশ করছে, কারে কি কস বুঝস না। চল উঠ গেছে, তুই আগে উঠ, আমি পিছন পিছন উঠতাছি, তোর সুন্দর বউরে আমি শুইয়া দেব না। বেঈমান কলঙ্ক, এত কষ্ট করে বিয়ের ব্যবস্থা করলাম আর সব বইলা গেছস।
আরে বেটা মাথা ঠিক নাই, কথা বন্ধ করে কাম কর।
এত উঁচু তাল গাছে চড়া এমনিতেই কঠিন, তার উপর আবার যদি হয় জোড়া তাল গাছ, গাছের নিচে এক গাদা খড় বিছিয়ে তার উপর লেপ বিছিয়ে দেওয়া হল। লোকজনকে জানাবে না ভাবলেও বড় আম্মার সুফিয়ার গলার আওয়াজে আশেপাশের লোকজন আবারও বিয়ে বাড়িতে ভিড় করল। এই মাঝরাতে এই বাড়ির পূর্বপুরুষে নাকি জিন সাধনা করতেন, কি এক ভুলভ্রান্তির কারণে বাড়ির জোড়াতাল গাছে একজন বজ্জিনের খুব খারাপ আত্মা পাকা পোক্তভাবে ঘাঁটি গাড়ে আর তার নজর পড়ে এ বাড়ির বৌদের উপর। সে নজর কাটানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি, তাই এত কথায় জোড়াতাল গাছটা কিনল। গাছটা কেটে ফেললে হয়তো সমস্যার সমাধান করা যেত বলে রয়েছে ধারণা, কিন্তু কবিরাজ বলেছে ওই গাছ কাটলে বংশ নির্বংশ হবে, যে কাটবে সে পাগল হয়ে যাবে, আরো নানান গল্প। অনেক কষ্টে এবং সাবধানে বেহুশ নতুন বউকে জোড়াতাল গাছ থেকে নামিয়ে ঘরে আনা হল। এবার রইসের বাবা আর বড় ফুপুর নতুন নাটক শুরু হল। এতক্ষণ বলছিল নতুন বউকে গাছ থেকে নামানো যাবে না, এবার আবার বলছে বউয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করা উচিত হবে না, নিজ থেকে জ্ঞান ফিরলেই মঙ্গল। যদিও এত রাতে ডাক্তার ডাকা হতো না, কিন্তু পাশের বাড়ির নারায়ণ সাহা হোমিওপ্যাথি চিকিৎসা করেন বলে তিনি নিজেই এসে পারভিনের নাড়ি পরীক্ষা করলেন। পানির ঝাপটা, হাতে পায়ে সরিষার তেল মালিশ, এসবে নতুন বউয়ের জ্ঞান ফিরল। নতুন বউ এত লোক তার ঘরে দেখে ভীষণ অবাক হল, কেননা আজ তো তার জীবনের বিশেষ রাত, সাধারণত বাসর ঘরে এত লোক থাকে নাকি এবার নিয়ম কারণে কোন গন্ডগোল আছে কে জানে। এতক্ষণ ধরে রয়েস ভীষণ চিন্তিত ছিল, কিন্তু এখন ঠিক এই মুহূর্তে ভীষণ অসহায় লাগছে নিজেকে। আশ্চর্য, রাত প্রায় দুইটা, অথচ এখনো লোকজনের কৌতূহলী নানান প্রশ্ন শেষ হল না। এরা ভুলেই গেছে যে পারভীন নতুন বউ। সবচেয়ে বেশি প্রশ্নে জর্জরিত করছে রইসের বাবা, নতুন বউ কি প্রথম দিনই এত কথা বলবে নাকি? সবাই কতবার বলছে ওর বিশ্রাম দরকার, অথচ ঘর খালি হচ্ছে না। সমস্ত কৌতূহলী প্রশ্নের জবাবে পারভীন কেবল এটাই বলছে, আমার কিচ্ছু মনে নেই। রাত তিনটার সময় রইস বাসর ঘরে ঢুকল এবং অসংখ্যবার প্র্যাকটিস করে রাখা যাবতীয় ভালোবাসার কথাগুলো ভুলে নিজেও ওই একই প্রশ্ন করল পারভীনকে।
আমিও তো এইটাই বুঝতে পারতাছি না, তুমি অত উঁচা তাল গাছে কেমনে উঠলা বউ?
আমার কিছু মনে নাই, আর কতবার কমু, কত সাফা বিষ করতেছে এখন। ধুত্তরি, তোমাকে বাড়ির সবে এক কথার কয়বার দিলাইব।
তুমি বউ, তুমি খুব ভয় পাইছো তাই না?
ভয় পাবো কেন, যদি পুরা ঘটনাটা চোখের সামনে দেখতাম তাইলে না ভয় পাইতাম।
আমিও না কোনোদিন ভূত পেতনি দেই নাই, অগো কাণ্ড কারখানা কোনোদিন চোখে পড়ে নাই, কিন্তু আজকা যা ঘটল হ্যার পিছনে তো কোনো কারণ দেখতে পাইতেছি না। অত উঁচা জোড়া তাল গাছে তুমি কেমনে উঠলা?
তোমারে খুশি করানোর লাগে এখন আমার এডেই কইতে হইব। আমি এই বিয়ার জরি চুমকিওয়ালা শাড়ি পিন্ডা গভীর রাতে বাইয়া বাইয়া গাছে উঠছি, সবের মজা দেখানোর লাগে হইছে।
রাগ করতাছো কেন? তুমি তো জানোই আমার গোবাড়ির জোড়া তাল গাছ নিয়ে ভূতের কাহিনী আছে, সবই তো কইছি। আমি বিশ্বাস না করলে কি হইব? আমার আব্বা, বড় বউ, বড় আম্মা, আশেপাশে সবতেই বিশ্বাস করে। তবে আইস আমার মাথাটা ঘুরাইয়া দিছে বিষয়টা।
আমারও মাথা ঘুরাইতেছে, আমিও বিশ্বাস করতেছি। তার কাছে আমি
এই পারবে পারু ও ঘুমাইয়া গেল নাকি? এই ঘুমাইও না, এই কি ঘুমাইতেছ?
সমস্ত নতুন ঘটনাগুলোই একদিন পুরনো হয়ে যায়, নতুন বইয়ের ঘটনাও পুরনো হল। দিন চলছে দিনের নিয়মে আর রাত চলছে রাতের নিয়মে, কিন্তু আজ রাতে রইস হঠাৎ কি দেখল?
ওই কেডা, কম্পরের কাছে কেডা, কেডা তুমি এত রাইতে গোরস্থানে ঢুকলা কেমনে? কথা কাও না কেরে? আরে কান্দে কেডা, কথা কানে যায় না? এত রাইতে এই বেডি কেডা, মুখ তো দেখতাছি না, পিছন ফিরা বইছে, নতুন কপ্পরের সামনে বসে কান্দতেছে, মনোর আসাসির তো কোনো মাইয়া নাই, নাকি ভুলে অন্য কপ্পরের সামনে বসে আছে? কি জ্বালা, আবার কবরস্থানে কুনাই যাইতাছে? আরে মাইয়া, অত রাইতে কবরস্থানে মহিলা ঘর আসতে হয় না জানো না? বাড়িতে ময় মুরব্বী শিখায় নাই? কি হইল, কথা কইতাছো না কারে? হেই কি হইল? আচ্ছা নিশ্চয়ই কোনো পাগলেই হইব, নাইলে এত সাহস হইত? আর জায়গা পাইল না, আইসে কবরস্থানে। কিন্তু কোন পাগলি এটা, চিনলাম না তো, বড় বাজারের জরিনা পাগলি নাই। আচ্ছা সকালে দেখুন, পাগল রাই তো ভালো দেখতাছি, ভয় ডর চিন্তা ভাবনা কিছুই অগো না, শান্তির জীবন, নিশ্চিন্তে কবরখানায় ঘুরতাছে, কান্দতাছে, হাঁটতাছে।
রইস তাড়াতাড়ি আয়, গোরস্থানে যাই তুই বউ, কাল যে মনোর আসাছি রে কবর দিলাম না, কেড়া জানি কবর খুইরা লাশ উড়াই তুইছে।
কি কি কব্বর থেকে উঠাইব কিরা?
আর তুই তাড়াতাড়ি ল, মনজুর চাষে গেছে মৌলানা আনতে, লাশ তো দাফন করতেইব আবার।
আচ্ছা আচ্ছা চল চল, খারা জামাটা গায়ে দিয়ে আসি। দুলাল, মনে হয় বড় বাজারের পাগলি এই কাম করছে। কাল রাইতে গেছিলাম একবার দেখতে, নতুন কব্বর শিয়াল খুঁড়তে আসতে পারে, তাছাড়া কব্বরটা তো একদম উত্তর দক্ষিণ কোনার জঙ্গলের কাছে পড়ছে, ওই কোনায় শিয়ালের আড্ডাখানা।
কি যে কসবাড়া তুই, লাশ পাগলি তুলতে যাবো কি লেগা? এত বছর ধরে এই পাগলি বাজারে ঘুরতেছে, কোনোদিনও তো গোরস্থানের আশেপাশে দেখি নাই। অন্য বিষয় আছে।
কি বিষয়?
কেউ মনে হয় খবর পাইছে, তাজা মরা লাশ তাই চুরি করতে আইছিল। আমি 100% নিচ্ছি।
আরে বেটা, এত কষ্ট করে লাশ যদি উঠাই বই, তাইলে আবার ফালাইয়া যাইবো কে? পাগলির কাম, নাইলে শিয়ালের দল।
শিয়ালের দল হইলে লাশ ঠিক থাকতো রে, ঝোপের কাছে টাইন না লয়া আরাম করে খাইত। কিছু বুঝতাছি না কি হয়েছিল ঘটনা।
ওই তো রইস আইসা পড়ছে।
আরে দেই দেই সরেন একটু।
এই কি, এই কাম করলো কে ঢায়?
এইটাই তো প্রশ্ন। দেখছো নি, লাশ তুইলা কাফনের কাপড় অর্ধেক খুললা ফালায় রাখছে, আবার লাশটার কোনো ক্ষতিও তো করে নাই।
মনজুল চাষা এখন হয় নাই?
আস্তাছে আস্তাছে, কতক্ষণ আর লাশ এমনি পড়ে থাকবো।
আমার মনে হয় বড় বাজারের পাগলি এই কাম করছে। কাল রাইতে আমি হেরে গোরস্থানে দেখছি।
কি কইতাছ, বড় বাজারের পাগলির তো খুব জ্বর, আজ 3 দিন ধরে সে বিছানা থেকে উঠতেই পারে না। তানুর দোকানের পেছনের যে সাবরা ওই হানে রয়েছে, বাজারের সবাই মিলা হেডে ওইটা দিতেছে।
তাইলে আমি কারে দেখলাম?
ভুল দেখছ।
না না, আমি নিজের চোখে দেখছি। কব্বরের কাছে বৈশা কান্তা ছিল, আমি ডাকলাম, লাইট মারলাম আর দৌড় দিল।
ও রইস, লাইট বিড়াইতে গোরস্থানের দিকে আইতে হয় না, কত কিছু চলাচল করে, তোমাকে তো আসতে হয় জোড়া তাল গাছের তলা দিয়া। তোমার কইলাম বেশি সাহস, এত সাহস ভালা না।
কারে কি বুঝাইতেছেন চাচা? রইস শুনবো আপনার কথা।
না, খটকা লাগতেছে খুব। কি দেখলাম আমি?
কি আর দেখবি, পেতনি দেখছোস? বিশ্বাস করছ না যে, তাই পেতনি নিজেই তোরা দেখা দিছে।
রইস, দুলাল, তোমরা কব্বরটা একটু ঠিক করে ফেলাও, একটা কাম আগায় থাকুক।
হস আসা। এ রইস আয়।
ওই ওই যে মঞ্জুল চাচাই আইছে মৌলানারে লইয়া।
ইদানিং রইসের মাথায় নানান ভাবনা ভিড় করছে। খারাপ আত্মা বা প্রেতাত্মার ডাকনাম যদি ভূত হয়, তবে সে ভূত মানুষের কাছ থেকে এত দূরে থাকবে কেন? ওইসব আত্মাগুলো তো মানুষেরই। আজকাল গুগল বলে যে জিনিস বের হয়েছে, তাতে তো বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক পড়েছে। সে তার সামান্য জ্ঞান চর্চায় অন্তত এটা সে বোঝে, জন্ম মৃত্যু ও দেহগত সমস্যা রহস্যের জাল বিজ্ঞানীদের নখদর্পণে। আবার আরেক দল আছে যারা বলছে জন্ম মৃত্যু একটা ধারা মাত্র, জন্মের আগে ও মৃত্যুর পরে আত্মাদের অস্তিত্ব আছে, শরীর বা দেহ শুধুমাত্র একটা খোলস। যদি তাই হবে, তবে কোথায় সে অস্তিত্ব, যে অস্তিত্বের অসংগতির ভয়ে সবাই তটস্থ হয়ে আজও জোড়াতাল গাছটাকে কাটতে সাহস পায় না? কোনোদিন তো দেখা গেল না তাকে। আবার পারভীনকে যে অত উঁচু গাছে উঠিয়ে রাখলো, সেটাও তো মিথ্যে নয়। এর ব্যাখ্যা তো পাইনি রইস, ব্যাখ্যাতে তো একটা অস্বস্তি মনে দানা বেঁধেই আছে। তার মানে যা কিছু ধোঁয়াটে, যা কিছু ব্যাখ্যার অতীত, তাই ভূত বা প্রেত? কিন্তু একদিনই তো সমস্ত ব্যাখ্যা বের করার ইতিহাস পৃথিবীতে নেই। দোদুল্যমান ব্যাখ্যা ডালপালায় ইদানিং রইসের মন জুড়ে যেন নতুন করে ভূত প্রেত বাসা বাঁধতে শুরু করতে লাগলো। কারণ এক এক করে 3-3টা লাশ অযৌক্তিক ভাবে কে যেন কবর থেকে তুলে পাশে রেখে দিয়েছিল। অদ্ভুত ভাবে সমস্ত লাশগুলি মহিলাদের। আচ্ছা কেন এমন হচ্ছে, কারা করছে এসব? পারভীনকে এ বাড়িতে বউ করে এনে ভুল করেছে রইস, নাকি জোড়াতাল গাছ থেকে নামিয়ে ভুল করেছে, কোনটা? হঠাৎ রইস হন্তদন্ত হয়ে বের হতে লাগলো। আজ বিকেলে একটা লাশ দাফন করা হয়েছে, যদি মাঝরাতে লাশটাও কেউ কবর থেকে তুলে ফেলে, কি উদ্দেশ্য ওই মানুষটা যে অযথা কবর থেকে লাশ তুলে ফেলছে? যে লাশ তুলছে সে কি সত্যি মানুষ নাকি অন্য কিছু?
কই যাও তুমি এত রাইতে?
তুমি ভালো মতো দুয়ারে খিল দিয়া দাও, আমি রাইতে আর ঘরে আসুম না, গোরস্থানে যাইতাছি।
একলা তোমার ডর লাগবো না? দাফন করা লাশ উড়ে ফালাইয়া যাইতেছে, এসব কিসের লক্ষণ কত? কিয়ামতের লক্ষণ, কিয়ামত কাছে এসে পড়ছে তার নিশানা দেখতেছি। একলা গোরস্থানে যাওয়াটা ঠিক হইব না।
আরে হুনো, জন্ম নিছি একলা, মরমু একলা, কব্বরে শুইয়া থাকুম হেইডাও একলা, তাইলে আর অত দোকলা খুঁজার দরকার কি? আর ডরাইয়াই বা কি লাভ?
তোমার হইছে কি? হায় রে, বিয়ে হই এই বাড়িতে আসনের পর থাইকা দেখতেছি। কি এক আসইব্য জুড়া তালগাছ নিয়া তোমার বাড়ির খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর সলা পরামর্শ। আবার গোরস্থানে একটা বানাইছে হে গিয়ে ওই মরা জোড়া তাল গাছটা লগে ঠেকাইয়া। তা তুঙ্গ বাড়িতে ভূত পেতে আনাগুনা থাকবই, ওই গাছটা কাটতে পারো না?
শুনো, আব্বা জীবিত অবস্থায় ওই গাছে কুড়াল ঠেকাইলে আমার চার্য পুত্র কর, দেখো না কি করে।
তাল গাছে এক কেজি মির্চা ইচ্ছা ভূত থাকে, এরা মরা লাশটা ইচ্ছা খায়। তুমি যাই কো, তুঙ্গ বাড়িটারে কবিরাজ দিয়ে বন্ধ করুন দরকার।
এটা সম্ভব না, আমার দাদার দাদা যে জিন সাধনা করত তিনি নাকি কি এক ভুল কইরা রাখছে, ওই ভুল সুডানের ব্যবস্থা কেউ জানে না।
আমারে ওই তালগাছ আবার উড়াই দাও দেখি, কোনো ব্যবস্থা করুন যায় নাকি। তালগাছ তো আমারে ডাকে।
কি, তুমি এত মস্কারি করো কেন? ঘরে একলা থাকতে ডরাইলে বড় কুকুর ঘরে চইলা যাও।
হ লও, বড় আমার ঘরে আমারে দিয়ে আসো, আর সঙ্গে কইরা দুলাল ভাইরে নিয়ে যাও।
দুলাল, এই দুলাল,
এই কি রে খারা, কি হইছে?
জামাটা গায়ে দে আর তোর লাইটটা ল।
কই যাবি?
গোরস্থানে যাম, আজ সারা রাত নতুন কবরটা পাহারা দেওয়ার লাগবে।
মানে কি কইতাছস তুই? আমি যাব না, তোর কুল যা বড়, তুই যা।
আমি একলাই যাইতে চাইছিলাম, তোর নতুন ভাবি তোরে নিয়ে যাইতে কইছে, তুই না গেলে হ্যাঁ তাল গাছে উঠবো। আরে বেটা চল, আমি তো আছি।
যদি আই যাই তো লাশ তুলে
ক্যাডাই করে এই কাম, তারই তো ধর্ম। আমার বিশ্বাস কোন পাগলেই এই কাম করে।
কি যে কস, পাগল হোক আর ভূত হোক আর কেমতে মানুষ হোক, তুই কি আদর? আমি নাই,
তুই জানি না তাইলে।
দুলাল ভাই, জানার লগে একলা একলা যদি কোনো বিপদ হয় জান একটু ভাই।
কি যে করো শশু তুই, ল কিরে, কোন দিকে যেতেছস? কান হলো দর্শে নাকি তোরে? ওই দিকে যাসকে, গোরস্থানের গেট তো এই দিকে।
পিছনের ওই ঝুপড়ির মধ্যে কি জানি নড়াচড়া করতেছে, খসখস শব্দ পাইতেছস?
আমার গলাম খুব ডর করতেছে।
আচ্ছা ডরের কিছু নাই, এই দেখ লোহার রড, দিনের বেলায় এইখানে থুইয়া গেছি, এইটার একটা বাড়ি খাইলে ভূত হোক আর মানুষ হোক মাথা শেষ। এটা তুই নে, আমি আগে আগে যাব, বুঝছস?
তোর মতি গতি আমি বুঝতেছি না,
বুঝল রাখবো না, তুই খালি বাড়ি মার। নাটের গুরু এই ঝুপড়িতেই আছে, আগে ওরে হাতে না পায়ে লই। আরে বেকল খালি শিয়াল আর কিছু না।
উফ বাপরে, এত মশা, মশা কামড়ে না তোরে?
তোর মনে হয় গরুর রক্ত।
রইস রইস, ওইখানে দেখ কি ওইটা খারা রয়েছে, জমিন থেকে আসমান পর্যন্ত। কি
কই কই জামাটা, পিছনের নারকেল গাছের ছায়া এটা, বাজে কথা তুইয়া দোয়া তোর পর মুর্দারা শান্তি পাইব।
কি মুর্দা মুর্দা করতাছস, অন্য কথা কহ, মরা মাংসের কথা কবি না, আমার ডর করতেছে। কয়টা বাজে কথো? রাইতে একটার পর থেকে আবার সমস্ত ভূত পেত নিজিন পরে নানা গোনা শুরু হইব। আচ্ছা এই যে এত কবর তুই খুরস, তোর মরণের ডর করে না? কবরে একলা একলা মাটির নিচে কেমনে থাকবি চিন্তা হয় না?
হ্যাঁ আমি একলাই কবরে যাব, তুই যাবি না? তুই কি অমর সার্টিফিকেট লইয়া আইস? মরণ রে ডরাইলে কি মরণ পিছু ছাড়ব রে সেরা, তাইলে খামাখাই ডরম কে? জন্ম মৃত্যুর মাঝখানে
জীবন হইতাছে যাওয়া আসার স্টেশন। স্টেশনে নামলি, ঘুরলি ফিরলি, খাইলি দাইলি, ব্যাস উচ্চ লেভেলের কথা কই দিত। কই শিখছস? গুগল শিক্ষা?
রইস রইস, ওই দেখ কেন আসনি হাত ইশারা দিয়ে ডাকতেছে, দেখছস?
কেডাইডা কি করবি? হ সামনে যাই।
পাগল হইছস নাকি? সামনে গেলার বাচ্চা বাড়িতে ফিরবো মনে করছস? উল্টা দিকে দৌড় দিল।
আরে বেটা হন, ওইটা যদি কোনো খারাপ আত্মাই হয় তুই যেদিকেই যাবি সেই দিকেই ধরব, তার চাইতে একটু সামনে যাওয়াটা বুদ্ধিমানের কাম।
আভিরাম না জান থাকা চলো না, লাই লাই লাগা সোহা না এনে কত মিলা সোহা লিবি, লাই লাই লাগা
সাই দুলাল
এনে কত মিলা সোহা লিবি,
দুলাল দুলাল খারাপ ভাই, আরে আমারে লয়া দা।
এমনি সময় কম্পাসের কাঁটা ঠিকঠাকই থাকে, কিন্তু সমস্যা হচ্ছে চুম্বকের কাছে গেলে। অধীর আকর্ষণে চুম্বকের কাছেই যেতে থাকে। রইসের বিষয়টাও সেরকমই হয়ে গেছে। এমনিতে সে দিব্যি আছে, অথচ যখনই গ্রামে কেউ মারা যাচ্ছে আর তার কবর দেয়া হচ্ছে, রইস কেমন যেন হয়ে যাচ্ছে। সারা রাত বসে বসে কবর পাহারা দেয়, একদম একা। দুলাল তো একবার কবরস্থানে রাত কাটিয়ে ওর ভয়াবহ অবস্থা, জট্টর বাঁধিয়ে তুল কালাম কাণ্ড। এর মধ্যে বেশ কজনই গ্রামে মারা গেছে, কারো লাশই কিন্তু আর কবর থেকে ওঠানো হয়নি। সত্যি চোখের অগোচরে কত ঘটনা ঘটে যাচ্ছে, নাকি চোখ সব ঘটনা দেখে না কোনটা? হঠাৎ করে কি এমন ঘটল যে লাশগুলো কবর থেকে ওঠানো বন্ধ হয়ে গেল কে জানে। তারপরও রইসের কবরে বসে থাকাটা ঠেকানো যাচ্ছে না। এদিকে রইসের বোন আবারও বাপের বাড়িতে এসেছে, বড় আম্মা বাবা পারভিন সবাই তাকে রইসের পাগলামির কথা মোবাইলে জানিয়েছে। সুফিয়া বাড়িতে এসে বাড়ি মাথায় তুলে নিয়েছে।
ও ভাই, বাইরে আমার ভাইয়ের কি হলো রে?
ওই তুই আবার আইসোস? তুই না কিরা কাটতে গেলি, বাপের বাড়ি আসবি না?
বাইরে এমন বিপদ, বন্যা এসে পারে। তোর দুলাবার লোকে কাজে করে আমি আসি। এদিকে আয় ভাই, আয় আমার সান, ও আমার সান।
কি ক?
তোর ডান হাতে দে, এই যে একটা তাবিজ আনছি আমি, ষাট রশি থাকা, এটা তোর ডানায় বান্ডায় রাখলে খারাপ নজর থাকা বাঁচবি।
আমার উপরে খারাপ নজর পড়ছে তোরে কইছে কেডা?
তুই বলে সারা রাত কপুরখানে বইতে থাকস, কপুরের মরা মানুষের লোকে কত কস, লুয়ার লাড়ি দিয়া জঙ্গলে শিয়াল খেতাস।
কেডাই কইছে? দুলালে
আমি বড় বাজার থেকে মাইক আনতে যাইতাছি, আমি মাইকিং করুম, তুই কম্বর রেডি কর, আখির মাইতে তাড়াতাড়ি কম্বর দাম লাগবো, জানস তো।
তুমি কি কম্বরে যাইতাছো?
হ
কি শুরু করছো তুমি? কেউ মরলে তারা পাহারা দেওয়া লাগবো? যে মরছে সে তোমার কে? টাগোবাড়ির মাই ছেলে পাহারা দিতে কও গিয়া?
গোরস্থান যখন আমার, তখন আমার একটা দায়িত্ব আছে।
আর আমার কথার কোনো দাম নাই।
তোমার কোন কথার দামটা আমি দেই না?
আজ তুমি কবরখানায় যাইতে পারবা না, আমার সুজা কথা, ঘরে থাকবা, আমি তোমার ঘরে আটকে রাখুন কইলাম।
আমার কামে বাধা দিও না পারবি।
আল্লাহর দোহাই লাগে, যাইও না তুমি। শুনছো, এই কি হইল?
ওই কেডা কবরের কাছে কেডা দাঁড়া কইলাম,
কি দেখলাম এটা? কার মুখ এটা? এটা তো পার দিনের মতো দেখতে। কেউ বারবার কব্বর খানায় আসতে কি এই জন্য পারভিন না করতেছিল? আমার মাথায় কি আসতেছে? আমার মাথা ঠিক আছে তো? কই, কেউ তো নাই? কারে দেখলাম? চোখে ধান্দা লাগছে,
পারবিন পারবিন রে ধরতে হইব।
সাধারণত রয়ে যেসব রাতে নতুন কবর পাহারা দেয় সেসব রাতে পারবিন বড় আম্মা মানে বড় ফুপুর ঘরে ঘুমায়। মরা চাঁদের আবছা আলোয় আজ রইস যে মুখটাকে কবরস্থানে দেখেছে সে মুখ হুবু পারভিনের মতো। তবে কি পারভিনই কবর থেকে লাশ তুলে ফেলে? না না, এটা হতে পারে না, পারভিন এই কাজ করতে পারে না। রইস মনকে বোঝাচ্ছে সে ভুল দেখেছে, অথচ চোখ বুঝতে চাইছে না। যদি এটা পারভিনই হয় তবে কেন ও এমনটা করবে? রইস দ্রুত পায়ে বাড়ি ফিরল এবং আবিষ্কার করল পারভিন বড় আম্মার ঘরে ঘুমোতে যায়নি এবং নিজের ঘরেও নেই। মানেটা কি? রইস অত্যন্ত সাহসী, অথচ সাহসী মানুষটা আজকে দর দর করে খামছে। পায়ের নিচ থেকে যেন কেউ এক ঝটকায় পৃথিবীটাকে টেনে রইসকে কোনো গভীর খাদে ফেলে দিচ্ছে। এমন অনুভূতি কেন হচ্ছে ওর? পারভিন তবে কে? লাশ তুলে কি করে? আর কার সঙ্গে সংসার করছে রইস? কোনো অশরীরই? না না, তা কিভাবে সম্ভব? পারভিনের পুরো শরীর মন আত্মা জুড়ে রইসের অগাধ ভালোবাসা। পারভিনের রক্ত মাংসের শরীরটাতে কোনো অশরীরি ফাঁদ থাকলে একবারও কি সে টের পেত না এতদিনে? এতটাই অন্তসে নিজেকে বারবার রইস এটাই বোঝাচ্ছে রইস ভুল দেখছে, ভুল ভাবছে। অথচ পারভিন কিন্তু ঘরে নেই। বিষয়টা বাড়ির সবাইকে এখনই জানাবে নাকি সেটা বোকামি হবে? বরং কিছুক্ষণ অপেক্ষা করা যাক। রইস ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ল। হঠাৎ দরজায় জোরে ধাক্কা লাগার শব্দে পেছন ফিরে দেখে পারভিনের চোখ টকটকে লাল। পারভিন যেন টলকাচ্ছে।
পারভিন, কই গেছিলা তুমি এত রাইতে? কি কইতাছি আমি, কথা কানে যায় না?
বড় আম্মার ঘরে।
হেই, তুই কি এটা আমারে সত্যি কইরা কত? পারভিন,
তুমি বিশ্বাস করো আমি বড় আম্মার ঘরেই আসিলাম। কি জানি আমার ডাক দিয়া বাইরে নিয়ে গেল।
তুমি কি কব্বরখানায় গেছিলা? সত্য কথা কও পারভিন, আমি তোমারে দেখছি।
আমার কিছু মনে নাই, আমি কিছু বলতে পারি না।
এই এই কি পারভিন, এই পারভিন কি হয়েছে তোমার? এই পারভিন চোখ খোলো। এই এই পারভিন, এই পারভিন চোখ খোলো। পারভিন, বড়াম্মা, বড়াম্মা, আব্বা, সুবিয়াবু, অহনা আইলি না?
এই কি হয়েছে? ও রইস, কি হয়েছে? কি এত জোরে জোরে ডাকতেছিস কে? ওমা, কি নতুন বউয়ের কি হয়েছে?
ও অজ্ঞান হয়ে গেছে।
ভয় পাইছে মনে হয়, একলা একলা বাইরে গেছিল নাকি? নাকে মুখে পানি দে, নাকে মুখে পানি দে, দেই 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 সরসরি। নতুন বউ? ও নতুন বউ, নতুন বউ।
নতুন বউয়ের জ্ঞান ফেরার পর তার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। অনেক দিন বিছানায় পড়েছিল। এদিকে আখিল মায়ের মৃত্যু নিয়ে হইচই পড়ে গেছিল গ্রামে। দীর্ঘদিন বিছানায় পড়ে ভুগছিল ভদ্রমহিলা। শেষের দিকে এমন অবস্থা হয়েছে যে সবাই চাইছিল এই মানুষটার যেন মৃত্যু হয়। এত কষ্ট ভোগ করার চেয়ে মরে যাওয়া ভালো। অসার শরীর, নাক মুখ দিয়ে লাল পিঁপড়ার দল ঢুকছে, অথচ আখিল মা নির্বিকার, শরীরের মাংসে পচন ধরেছে। বিশ্রী গন্ধ ঢাকার জন্য ওনার চারপাশে ডেটল ছিটিয়ে রাখা হতো। সব সময় কড়া গন্ধের আতর আগরবাতি মহিলার ঘরে ব্যবহার করা হতো, অথচ তারপরও মৃত্যুর আগাম গন্ধ যেন সারা ঘরময় ছড়িয়ে গেছিল। এক এক করে গ্রামের সবাই ওনাকে দেখে এসেছিল। আখিল মায়ের শরীর থেকে মাংস পচা গন্ধ বের হতো, সে গন্ধ ইদানিং রইস পারভিনের শরীর থেকেও পাচ্ছে। রইস জানে না পৃথিবীর দিন রাত্রির অগোচরে আর কি কি খেলা চলে, তবে এটা জানে পারভিনের সঙ্গে কোনো ভয়ঙ্কর খেলার যোগসূত্র আছে, যে যোগসূত্র রইস অবশ্যই খুঁজে বের করবে। এবার শুধু অপেক্ষা। সে রাতে পারভিন অজ্ঞান হয়ে যাওয়ায় তেমন কিছু রইস জানতে পারেনি এবং অসংখ্যবার ওই কবরস্থানের বিষয়ে প্রশ্ন করতে একই উত্তর পেয়েছে পারভিনের কাছ থেকে। সেটা হলো
আমার কিছু মনে নেই। কাকতালীয় বা অলৌকিক বা অন্য সব ঘটনাগুলোর মতো আবারও সে রাতের পর সকালে গ্রামবাসী আবিষ্কার করল আখির মায়ের লাশ কবর থেকে উঠানো। এবার সবাই নিশ্চিত হল যে শুধু মেয়েদের লাশই কবর থেকে তোলা হচ্ছে, কেননা এর আগে যে দুলাল বা রইস একা একা কবর পাহারা দিয়েছে সে কয়েকবারই লাশ কবর থেকে উঠেনি, কারণ সাহসী আর একগুয়ে রইসের পাহারা নয়, বরং সেসব কবরগুলো ছিল পুরুষদের। গ্রামে এবার নতুন করে ভয়ের রটনা ঘুরে বেড়াচ্ছে, আর তা হচ্ছে রইসুদ্দিনের কবরস্থানে আর কোনো মহিলাকে কবর দেয়া যাবে না। সমস্ত রটনার ক্ষোভ গিয়ে আবারও পড়ল জোড়াতাল গাছের উপর। যে যাই বলুক, রইস জানে পারভীর লাশ উঠানো আর জোড়াতাল গাছ এই বিষয়গুলোর অন্য কোনো যোগসূত্র আছে। যে যোগসূত্র বের করতে রইসকে অপেক্ষা করতে হবে আরেকজনের মৃত্যুর জন্য। অবশ্যই সেই মৃত্যু কোনো মহিলার হতে হবে। রইসুদ্দিনের কবরস্থান এখন আর কেউ লাশ দাফন করে না। বলতে গেলে কবরস্থানটাকে অলিখিত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হঠাৎ একদিন ঘটল নতুন ঘটনা, যে ঘটনার জন্য প্রাণপণে অপেক্ষা করছে রইস।
তুই মনির রে সত্যটা কইছস?
হ, কইছি। তবুও মনির তার বোন রে আমাকে গোরস্থানে কবর দিতে চায়।
এই গোরস্থানে লাশ দুইবার দাফন করন লাগে, এটা তারা জানাইছস?
হ, মনির সবই জানে। দুলালের লগে হের রেগুলার কথাবার্তা হয়। মনিরের ইচ্ছা হের মায়ের কবরের পাশে যেন ছোট বোন শিউলির কবর হয়।
গ্রামের মানুষে আবার নানান কথা তুলব, তাকে মুখ বন্ধ করবি কেমনে?
আব্বা, গ্রামের মানুষের মুখ বন্ধ করতে হইলে শিউলির লাশ আমার গোরস্থানে দাফন করতে হইব।
তাহলে কি হইব? লাশ তোর ধরতে পারবি তুই?
লাশ যে কবর থেকে তুলে হেরে আমি চিনি আব্বা।
কি কইলি? তার মানে এসবের লোক তুইও যুক্ত আছস?
পুরা কথা না শুন না আপনি চিল্লাইতেছেন কেন? চিনি মানে একজন রে সন্দেহ করতাছি, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া হেরে ধরা যাইব না।
আমি কি তারে চিনি?
চিনবেন না কেন? আমার যেমন সে কাছের মানুষ, আপনারও তেমন।
হা, ঘুরাইয়া পেছায় কথা না কইরা সোজাসুজি ক, কেরা সে দুলানি?
না আব্বা, এতদিন যখন ধৈর্য ধরছেন আর একটু ধরেন, আজ রাত পর্যন্ত সবটাই জানতে পারবেন।
মনিরে ঢাকা থেকে লাশ লড় রওনা দিছে কোন সময়?
সন্ধ্যার সময়, কাছাকাছি চৈল্লাও আইছে মনে হয়। আমি গোরস্থানে যাইতাছি, কব্বরটা কাইটা রাখি।
শিউলিকে দাফন করার পর আজ রইস সন্ধ্যার পর থেকে পারভিনের উপর গোপন নজর রাখছিল। পারভিনের মধ্যে কিন্তু কোনো ধরনের অস্বাভাবিকতা নেই। তার মানে কি সবটাই রইসের ভুল? সে রাতে যা দেখেছিল তার ঠিক ভুল প্রমাণ হয়তো আজ রাতেই হবে। কেন জানি আজ একা একা কবরস্থানে যাওয়ার সাহস পাচ্ছে না রইস। এত সাহসী, তারপরেও ভেতরে ভেতরে কেউ যেন বারবার জানান দিচ্ছে, একা যাবি না, একা যাবি না। অনেক ভেবে এতদিন যে কথা গোপন রেখেছে সেটা সে দুলালকে বুঝিয়ে বলল, এবং দুলালকে সঙ্গে নিয়ে এর সমাধান করতে হবে সেটাও জানালো। দুলাল প্রথমে চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়েছিল, আর অদ্ভুত ভাবে নতুন বউকে নয়, বরং সে প্রথমেই আবার সে জোড়াতাল গাছটাকেই দোষী করল। বলল বিয়ের রাতে নতুন বউকে জোড়াতাল গাছ থেকে নামিয়ে যত গণ্ডগোল করেছে রইস। পারভীন রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েছে, দুইবার শুধু রইসকে জিজ্ঞেস করেছে, আজও তুমি কবর পাহারা দিতে যাবে? ব্যাস, রইস কিছু বলেনি। তবে পারভীন ঘুমানোর পর বাইরে গিয়ে দরজায় তালা লাগিয়ে দিয়েছে। রাত প্রায় ১২টা। ঋতু বদলে শীত উত্তরের হাওয়ার সঙ্গে ধূসর চাদর নিয়ে প্রকৃতিতে পা ফেলছে। কার্তিক মাস শেষ হয়েছে কেবল, এখনো পৌষ বেশ খানিকটা দূরে, তবু অগ্রহায়ণে শীত গায়ে চিমটে কাটছে যেন। শীতের রাতে ১২টা মানেই অনেক গভীর রাত। দুলাল আর রইস পাশাপাশি হাঁটছে, চারদিকে ধপ ধপে চলছে না, আশেপাশে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, এমনকি দুলালের মুখখানাও। কয়েক গজ দূরে নিশ্চুপ কবরগুলোর উঁচু উঁচু ঢিবি, ফেটে পড়া জ্যোৎস্নায় যেন ভেসে যাওয়া এক একটা মৃত নগরী, যে নগরীর ভেতরের মানুষগুলো কোনো কথা না বলেই বুঝিয়ে দেয়, মনে করিয়ে দেয়, এ নগরীতে আসতে হবে একদিন। অনেক অনেক দিন আগে রইস শুনেছিল কবরস্থানে নাকি খারাপ কিছু দেখা যায় না। হঠাৎ রইসের মনে হচ্ছে
ঘন কালো অন্ধকার হলেই বোধ হয় আজ রাতটা ওর জন্য ভালো হতো। কাঁচের মতো স্বচ্ছ আলো, সব কিছু এতটা পরিষ্কার যে অজানা অশুভ ছায়াগুলোর রেখা সীমারেখা সবটা চোখে পড়বে এক ঝটকায়। রয়েছে না যত ভয় লাগছে কেন, নাকি ভয় নয় অস্বস্তিকর একটা কি যেন, ও ঠিক বুঝতে পারছে না। ভেতরের ভাবনায় ছেদ পড়ল দুলালের ফিস ফিস কণ্ঠে।
গ্রামের মানুষ নানান কথা কইতেছে।
আরে বেটা কইতে দে, শোন, আজ আমরা আগেই কবরস্থানে যাব না, পালাই আসি।
হইল, আমি সত্য কইতাছি, তোর লগে আইতাম না, কিন্তু তুই যে কথা মুনাইছস তাতে তো তোরে একলা ছেড়ে দিতে পারি না। আমার মনে যে কত প্রশ্ন আইতাছে।
চুপ চুপ, কেরসানি আওয়াজ ওই জঙ্গল রায়, কিছুই তো চোখে পড়তাছে না। এতক্ষণ হইয়া গেল, নতুন কবরের লাশ কেউ তুলব না। কথা কইস না,
এটা তো মানুষ, মুখ দেখা যাইতেছে না, কিন্তু শরীর তো অবিকল বাবির মতো।
আরে পারভিনরে আমি ঘরে তালা দিয়ে আইছি, নিঃশব্দে পিছন পিছন আয়ে খালি, আইজের শেষ দেখো।
আমার পাহ চলতেছে না রে ভাই, বালা কলজাটা শুকিয়ে গেছে, পানির পিয়াসে মনে হইতেছে বুকে সাথে অনেক ফাইটে যাইব।
ফাড়ুক, হায় বেটা,
হায় হায়, কি করে কি করে দেখ, নতুন ভাবি তো নতুন কবর সামনে গিয়ে বইছে।
থাক, আগে দেখি লাশ কি পারবি নি উড়ায় নাকি, এরপর সামনে যাবো।
শক্তি ওর গায়ে, এইটা মারাত্মক জিনিস, আমি জেনে বুঝতে রাখবো। ধর্ম মানুষ মানে লাশ খাওয়া কক্ষ,
লাশের কাপড় খুলতাছে, এক কেমনে অস্ত্র নিয়ে গেছে, কি করবো আমি, কিছু করবো নাকি
আমি। আরে থাকতে পারব না, তুই যাই খোস, মরতে চাই না।
দেখ দেখ তোমার আছে মুখটার দিকে ঝুঁকা, কি জানি তাই, আয় আমার লোকে। দেখি কেটা, এটা এটা তো পারবি না, পারবি না, শুইলে মুখটা কার
আমি সরকার গাড়িব,
তোমার লাশটা কই?
জঙ্গলে
যাইস না, জঙ্গলে যাইস না,
দেখি না ওই জঙ্গলের মধ্যে যদি মায়ের লাশ থাকে কি কষ্ট।
এটা একটা ফেতাত্তা, আমার করে মারবো, জঙ্গল থেকে বাইরে দৌড়ে যাচ্ছে।
চল চল চল,
রোহিত শিগগির আয় শিগগির আয়, দেখ তোর নতুন মুখে কাণ্ড করছে।
কি হয়েছে আব্বা?
এতক্ষণ ধরে দরজা বাইরে ভাঙছে, এরপর এক দৌড়ে জোড়া তাল গাছের নিচে অনবরত পাক খাইছে। ওই দেখ ওই দেখ কেমনে তাল গাছ উঠতেছে, দেখ।
ও বাপ ও বাপ, তোর বউ পাগল হইয়া গেছে রে বাপ, কবিরাজ দেখ, কবিরাজ দেখ, বাড়িতে কবিরাজ দেখ তো বাপ।
কিছু গরম লাগবো না। যে গাছে উঠতেছে হ্যাঁ পারবিন না, অন্য কেউ। আমি দূর থেকে দেখছি একটা ছায়া গাছে উঠা যাইতেছে।
তখন কি করবি? নতুন ভাবি তো ঘরে নাই।
পুরা লান গাছ কাটুন। তুই তোর ভাবিরে আশেপাশে খুঁজ যায়, মিজানরে লগে নিয়ে যা।
বাপ বাপ আমার, বাপ আমার, তুই আমার কথাটা শোন। তুই রাইতে জোড়া তাল গাছে কুড়াল লাগাইস না, তো আমার কথাটা শোন বাপ। তুই তোর ভাবিরে কবিরা জানতে কর।
মাথা ঠান্ডা কর, রাত সকালে কাটিস, আমি বুড়ে সাইট্রসি যাইতেছি, ওই সুলতান ফকিরে আনন লাগবো।
ওইসব ফকির ফাকরা দিয়া কিচ্ছু হইব না। কতক্ষণ আসন বসাইব, মন্ত্র পড়ব, ফুফা দিব, আপনি থেকে এতগুলা টাকা নিব, আর জাওনের সময় আরো একটা ডর দেখায় যাইব। এত বছর ধরে তো ফকির কবিরাজের কথা শুনলেনি, কি হইল তাতে?
ওই জোড়া তাল গাছে একটা বদ আত্মা থাকে, যার নজর এই বাড়ির বউকর উপরে। যদি তোর বউয়ের কোনো ক্ষতি করে গো বাপ।
বিয়ার রাইতে নামনের পরে যখন কোনো ক্ষতি করে নাই, তাইলে আর ক্ষতি করবো না। বরং গাছে বৈশা বৈশা পারভিনের শৈলে ঘর কইরা অরে দিয়া কব্বরের লাশ উঠাইতাছে।
কি করছিস সব?
সরো, তোমরা সরো তো।
রইস, নতুন ভাবি ঘরে দেরি করে ঘুমাইতেছে।
বড় আম্মা, কইছিলাম না তাল গাছে ওইটা পারভিন না, পারভিনের শৈল ওইটাই ছাইড়া দিছে। হ্যাঁ লইগা পারভিন অহন বেহুসের মতো ঘুমাইব।
ঝোঁকের মাথায় হোক আর দীর্ঘদিনের পরিকল্পনায় হোক, শেষ পর্যন্ত রমিজউদ্দিন সরকারের বাড়ির জোড়াতাল গাছটা রোজ কেটে ফেলল। প্রায় সারা রাতই লাগল। ভোরের আলো ফুটে ওঠার আগে চিৎকার চেঁচামেচিতে গ্রামের প্রায় সব লোক জোড়াতাল গাছতলায় জড়ো হয়েছে। রোজের বাবা বড় ফুপু ওরা নাকি নিজের চোখে দেখেছিল নতুন বউ তরতর করে গাছে উঠে যাচ্ছে, অথচ তারপর আবার নতুন বউকে হঠাৎ ঘরেই পাওয়া গেল। বাড়িতে এত চিৎকার হইচই, লোকজনের নানান অভিযোগ অনুযোগ বুদ্ধি পরামর্শ, কোনো কিছুই যেন ঘুমন্ত নতুন বউয়ের কানে পৌঁছয়নি। আশ্চর্য, মানুষ এমন ভাবে ঘুমায়, নাকি কোনো অশরীরী আত্মা শরীরটা ছেয়ে গেছে বলে এমন বেঘরে ঘুমোচ্ছে। মানুষ একসঙ্গে দুইটা ভয়ঙ্কর ঘটনাকে ঠিক কিভাবে নেয় কে জানে। হয়তো দ্বিতীয় ঘটনা প্রথম ঘটে যাওয়া ঘটনাটাকে অনেকটাই ম্লান করে দেয়, যেমন করে এই মুহূর্তে ম্লান হয়ে গেল রমিজউদ্দিন সরকারের বাড়ির জোড়াতাল গাছ কাটার ঘটনাটা। সারা রাতে প্রায় যারা অধীর আগ্রহ নানান জটিলতার পুরনো কাহিনী নিয়ে বলছিল, তারাই এবার নতুন ঘটনা নিয়ে মেতে উঠেছে। জোড়াতাল গাছ কেটে রোজ ঘরে গিয়ে দেখল বিছানায় পারভিন নয়, বরং একটা দেহের বদলে কঙ্কাল পড়ে রয়েছে। কার কঙ্কাল এটা? উদ্ভ্রান্ত দৃষ্টিতে শ্বাস রুদ্ধ হয়ে কতক্ষণ রোজ তাকিয়েছিল ও জানে না। হঠাৎ ওর মনে হতে লাগল সারা শরীর যেন নিঃসার নিস্পন্দ, আর নাকি ভেসে এলো ভীষণ বিষাক্ত দুর্গন্ধ বাতাসের অদৃশ্য পচন। বিছানায় চোখ আটকালো আবারও, কঙ্কালের চারিদিক ঘিরে গড়িয়ে পড়ছে বিগলিত মাংস, মেদ মজ্জার তরল বিবর্ণ ধারা, যেন কতদিন ধরে মরে পচে মিশেছিল শরীরের আবরণে। বিকট চিৎকারে রইজ বেরিয়ে এল।
কান্দে কোদাল লইয়া ধরাইতেছো, কোন দিকে যাও, কি হয়েছে?
আরে সময় নাই, হাশেমের বাড়িতে কেডা বলে মরছে, মুর্দা দেখতে যাই। আর কই আসি আমার গোরস্থানে কব্বর দিতে, আমি কব্বর কাটতে রাখছি।
আর কত কব্বর কাটবি রে পাগল? আরে কেউ মরে নাই, ভুলা ভাই তোর লাগে মস্কারা করছে, বাড়িতে যাও।
না না, বাড়িতে যাবো না, কব্বরখানায় কাম আছে। পারভিনের কব্বরটায় নতুন কইরা মাটি দাম লাগবো, বর্ষাকাল আইতেছে না, বৃষ্টির পানি কব্বরটাই বাজাইব তো। যাই গা, যাই।
ভাই কেউ মরলে আমারে খবর দিও, কইলাম খবর দিও।
হায় রে মানুষ, ভালো মানুষটার মাথা কেমনে আউলাইয়া গেল।
পারভিনের লাশ দাফন করার সমস্ত কাজ নিজের হাতে সারল রইস। সবাই কবরস্থান থেকে বাড়ি ফিরলেও রইসকে আর বাড়ি ফেরানো গেল না। সম্পূর্ণভাবে সে বদলে গেল। তার ধারণা পারভিনকে সে মেরে ফেলেছে। যদি জোড়াতাল গাছটা সেদিন না কাটত তবে এসব ঘটত না। এদিকে রইসের বাবা আট্রুষি থেকে কবিরা জেনে জানাল, জোড়াতাল গাছের খারাপ পাত্তা রইসের মায়ের মধ্যে ভর করেছিল। রইসের মায়ের মৃত্যুর পরও সে আত্মা এ বাড়ি দিয়ে ঘুরে বেড়াত, আর সুযোগ পেয়ে সে আত্মা আবারও ভর করে রইসের বউয়ের উপর। রইসের মায়ের যে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল সে লাশ নাকি কোনোভাবে কবরস্থানের ওই কোনার জঙ্গলের ভেতরে ডুবে গিয়েছিল এবং সেখানেই পচে হাড্ডিসার হয়ে যায়। রইসের মায়ের অতৃপ্ত আত্মা কারো কোনো ক্ষতি করেনি ঠিকই, কিন্তু যখন রইসের বউকে বাড়িতে নিয়ে এলো তখন জোড়াতাল গাছে উঠিয়ে পারভিনের শরীর ব্যবহার করে একের পর এক লাশ কবর থেকে উঠাতে লাগল। কেননা রইসের মায়ের আত্মা হয়তো ভেবেছিল জঙ্গল থেকে তাকে এনে কবর দেওয়া হবে, অথচ কোনো লাশই তার মতো ছিল না দেখবে। এসবই অবশ্য আট্রুষির কবিরাজ বলেছে। কবিরাজ রইসকে শক্ত একটা তাবিজও দিয়েছিল যে তাবিজ দিয়ে রইসকে ঘরে রাখা যাবে, অথচ তাবিজটা রইস কোথায় যে ফেলেছে আর খুঁজে পাওয়া যায়নি। তবে জঙ্গল থেকে কিছু ক্ষয় হয়ে যাওয়া হাড্ডি খুলি এসব পাওয়া গেছে। রইসের মায়েরই ভেবে এত বছর পর আবার সঠিক নিয়মে দাফনও করা হয়েছে। হয়তো রইসের মায়ের আত্মা মুক্তি পেয়েছে আর তাই ঝোপের ভেতর থেকে কোনো ছায়া মতে কবরস্থানে এসে লাশ তোলেনি। কিন্তু পারভিনের আত্মা মুক্তি মিলেছে সে আত্মার, যে আত্মাকে এতদিন আড়াল করে শরীরটা ব্যবহার করা হয়েছিল গভীর রাতের অন্ধকার কোনো অধ্যায়, হয়তো হ্যাঁ অথবা না, কিন্তু সে অন্ধকার অধ্যায় রইসকে শিখিয়ে দিয়েছে জন্ম মৃত্যুর আগে ও পরে আত্মা বেঁচে থাকে। এবং সে আত্মা অশরীরী হলেও কোনো কোনো সময় শরীরের রূপ ধারণ করে বইকি, আর তাই রয়েছে দিন রাত এই অপেক্ষার পালা। যদি কখনো পারভিনের আত্মা তেমন কোনো শরীরে ভর করে আসে, জোড়াতাল গাছটা কেটে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু পারভিনের কবর গোরস্থানের ঠিক সেই জায়গায় যেখানে গাছটা ছিল। এরপর অনেক অনেক দিন কেটে গেছে, জোড়াতাল গাছটার কথা মানুষ প্রায় ভুলতে বসেছে। এখন আর রমিজউদ্দিন সরকারের বাড়ি চিনতে কেউ জোড়াতাল গাছ বাড়ি এই কথা বলে না, বরং গাছ কাটার পর বলে পরিত্যক্ত কবরস্থানের সঙ্গে লাগোয়া বাড়িটাই সরকার বাড়ি। পারভিনের কবরের ওপর আর কোনো লাশ ওই কবরস্থানে দাফন করা হয়নি, কিন্তু আজও পাগলা রইস প্রতিদিনই একটা করে নতুন কবর খোঁড়ে। যেখানেই বা যে গ্রামে মৃত্যু হোক না কেন, রইস ভাবে ওর দেয়া 22 কাঠার এই পরিত্যক্ত কবরস্থানেই লাশটা আসবে, অথচ লাশটা আসে না। এত কবর খোঁড়া হয়েছে পরিত্যক্ত কবরস্থানে, তবে লাশ নেই কেন? পরিত্যক্ত কবরস্থানের মাটি তবে তার জন্য অপেক্ষা করছে, রইসের জন্য? নাকি রইস অপেক্ষা করছে এই জন্য কারণ সে জানে না এতগুলো কবরের মধ্যে ঠিক কোন কবরটা তার হবে? Exclusively on FusionBD.com.